3 ফেব্রুয়ারি 2017। ترجمان کابیر عرب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکات ہمیر جمعر پوربے اتو شدی او جیبن کرار جن بار بار شنار متو ایبان نجیر بندو محل کے شنانور متو ایک اتلنیو بیان
الحمدللہ وکفا والسلام علی عباد الذین اصطفا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال عليه الصلاة والسلام تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মানে আল্লাহ এবং রসুল আমাদেরকে বারবার এই বিষয়ে তাকিদ করতে থাকেন যে থাকবো আমরা দুনিয়াতে, কিন্তু দুনিয়াকে আমরা মাকসুদ বানাবো না, উদ্দেশ্য বানাবো না। দুনিয়া আমাদের জরুরতের কারণে ব্যবহার করব, কিন্তু আমাদের কাজ, আমাদের আমল, আমাদের ব্যস্ততা, আমাদের জীবন লক্ষ্য কেবলই আল্লাহর বন্দেগী এবং আল্লাহ পাকের সন্তুষ্টি। এক মুমিনের এটাই কাজ। প্রতিটি বাহিনীর কাজ ভিন্ন, যে পুলিশ বাহিনীর কাজ ভিন্ন, সেনাবাহিনীর কাজ ভিন্ন, একজন ব্যবসায়ীর কাজ ভিন্ন, একজন বিচারপতির কাজ ভিন্ন, একজন কৃষকের কাজ ভিন্ন। কৃষক বিচারপতির কাজ করতে যায় না, তো ওই পুলিশ বাহিনী সামরিক বাহিনীর কাজ করেন না, আবার সামরিক বাহিনী পুলিশ বাহিনীর কাজ করেন না। প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন, যার যার দায়িত্ব সে উপলব্ধি করে। নৌকার মাঝে বুঝে ঘুম থেকে জাগলে আমাকে নৌকা নিয়ে সকালে নদীতে নামতে হবে, জেলে বুঝে আমাকে ঘুম থেকে জাগলে ভোরে মাছ ধরা শুরু করতে হবে, ধান কাটে যে কৃষক সে বুঝে ভোর হলে একটা কাছি বা কাস্তে হাতে নিয়ে আমাকে খেতে নামতে হবে, যার যার দায়িত্বটা সে বুঝে। আফসোস, এই মানুষ আল্লাহর পক্ষ থেকে দেওয়াই মূল্যবান, সুন্দর, এত মধুর, চমৎকার এই সফল দায়িত্ব বুঝতে চায় না এবং বুঝে না। বাদশার সঙ্গে সম্পর্ক করা এটা বুঝে, এটার মর্যাদা এবং মূল্যায়ন তার নিকট আছে। ফ্যাক্টরির সঙ্গে সম্পর্ক থাকলে কি লাভ, কি সুবিধা, কি সম্মান, কি সফলতা, এটুকু মানুষ বুঝে। কিন্তু আসমান জমিনের মালিকের সঙ্গে সুসম্পর্ক থাকলে সেটা যে কত লাভজনক এবং কত বেশি মর্যাদাজনক, কত বেশি সেটা সুফলদায়ক, সে কথা মানুষের মাথায় কেন যে আসতে চায় না। কোরআনে করিম আল্লাহ পাক জালা জালালু ওয়া মানাবার নাযিল করেছেন, যার শুরুতে আল্লাহ পাক বলছেন যা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন। এই মহিমান্বিত কিতাব যাতে সন্দেহের কোন রেস মাত্র নাই, হুদা লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়ত, গাইডলাইন, দিক নির্দেশনা ওই সকল বান্দাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আল্লাহর নিকট পৌঁছবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছবে, তাদের জন্য, যাদের ভাগ্যে জান্নাত আছে তাদের জন্যই এই কিতাবের হেদায়ত কার্যকর হবে জীবনে। তো হেদায়ত মানে হচ্ছে যে সকল অন্ধকার থেকে মুক্ত করা, মুক্তির পথ দেখানো, মুক্তির পথ দেখানো এবং সে মুক্ত করা। মহান রব্বুল আলামিন বলেন ঈমান আনো তো অন্ধকার থেকে মুক্তি পাবে, কুফরের অন্ধকার, শিরক অন্ধকার, খোদাদ্রোহিতার অন্ধকার থেকে তুমি মুক্তি পাবে। ঈমান যখন মানুষ আনে মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার একটা শক্তিশালী বুনিয়াদ তার জীবনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাক সেটাকে গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন, তুমি ঈমান আনছো এখন তুমি আমার। এরপরেই আল্লাহ পাক জাল্লা জালাল ও মানবালু ঈমানওয়ালাকে মহান আল্লাহর পছন্দের উপযুক্ত বানানোর জন্য বিভিন্ন আমল শিখান, আমল বলে এটা করো, যদি ইমান আল্লাহ তো এখন তুমি উজু করো, নামাজে দাঁড়াও, যখন বান্দা নামাজে দাঁড়ায় তো হাদিস শরীফের আলোকে যে এটা সুনিশ্চিত যে নামাজে যখনই বান্দা দাঁড়ায় তো আল্লাহ পাক বান্দার একদম সামনে থাকেন, বান্দা সিজদা করে আল্লাহ পাকের কদমের উপরে, বান্দা নামাজে দাঁড়ায় নূরি নূরের ভিতরে ডুবে যায়, নূরি নূরের ভিতরে হারায় যায়, আসসালাতু নূর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়া নামাজ নিয়ে আসছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে মুমিন বান্দার নামাজ হলো মেরাজ। যেই বান্দা স্বেচ্ছাভাবে নামাজ আদায় করে তো তার নামাজের মধ্যে মেরাজ তার নসিব হয়ে যায়। আমরা নামাজ তো পড়ি, কিন্তু যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়তেন সেই নামাজ আমরা কবে শিখব, সেই নামাজ শেখা আমাদের হবে কিনা তাই বাকি জানে। কারণ নামাজ এমন এক জিনিস, ইমান যাকে বাধ্য করে নামাজে আসতে এবং আল্লাহর দিকে সম্পূর্ণ একশতভাগ মুতাবজ্জি হয়ে নামাজ আদায় করতে। যে বান্দা নামাজে আসে তার অন্তর, আত্মা, অনুভূতি, উপলব্ধি, চিন্তা, বিবেক, লক্ষ্য এক নামাজের মধ্যে চূড়ান্তভাবে শুদ্ধ এবং পবিত্র এবং আলোকিত হইতে বাধ্য। যে মানুষটা নামাজে দাঁড়াইল সে কারো প্রতি বিদ্বেষ করতে পারে না, যে মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের সামনে নিজের আমিত্বকে বিলীন করে সেই মানুষ দাম্ভিক হইতে পারে না, অহংকারী হইতে পারে না। যে মানুষ আল্লাহ পাকের সামনে মাথা নোয়া দেয়, আল্লাহ পাকের মর্জি এবং সন্তুষ্টিকে সে পছন্দ করে এবং শিরোধার্য করে, সেই মানুষ আরেকজনের উপর জুলুম করতে পারে না। যেই মানুষ হাত বাঁধে আল্লাহ পাকের সামনে, এই হাত আরেকজনের উপর জুলুমের সাথে উঠতে পারে না। যে চোখ আল্লাহ পাকের, যে আল্লাহ পাক যেখানে বান্দা সিজদা করবে সে নূরের এবং তাজাল্লির জায়গার উপরে চোখ দুটাকে সে নিবদ্ধ করে, সেই চক্ষু যা আল্লাহর নূর ও তাজাল্লির উপর নিবদ্ধ হলো আর নিবদ্ধ থাকা শিখল, সেই চক্ষু আবার হারাম কাজে ব্যবহৃত হইতে পারে না। যেই কান আল্লাহ পাকের কোরআন শুনল সেই কান আর তো গান বাদ্য অবৈধ কোনো বস্তুকে বরদাস্ত করতে পারে না। যেই জবান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, আল্লাহর জিকির করল, আলহামদু সুরা কোরআনে করিম পড়ল, সেই জবান তো আর নাপাক কাজে ব্যবহৃত হইতে পারে না। তো নামাজের মধ্যেই তো বান্দা এসব কিছুই করে, নামাজে বান্দা আল্লাহর কোরআন পড়ে, নামাজে বান্দা আল্লাহ পাকের জিকির করে, নামাজের বান্দার চোখ আল্লাহ পাকের নূর ও তাজাল্লির আস্থানের উপর স্থির থাকে, নিবদ্ধ থাকে, নামাজের বান্দার মন, মস্তিষ্ক, ধ্যান, বিবেক সবকিছু চূড়ান্ত ভাবে আল্লাহর জন্য উৎসর্গিত, নিবেদিত থাকে। তো এই বান্দার নামাজের হালতে নিজেকে মহান আল্লাহর জন্য সম্পূর্ণরূপে সঁপে দেয়, আমি আর কারো না, শুধুই আপনার, আমি আর কার থাকে সঙ্গে থাকা জানি না, আমি আসি আপনার হয়ে আপনার সাথেই থাকব, আপনার কাছেই থাকবো, আপনার হয়ে আপনার নিকটেই আসবো। নেই হোক কিসি কা তো কেউ হোক কিসি কা উনি কা উনি কা হুয়া যা রহা হো, আমি সিরেফ হে প্রিয় শুধুই আপনার। আমরা মাদ্রাসাতে পড়ি এবং পড়াই, আমাদের তালবেলরা খুব পড়ে, বুখারী শরীফ এমন ভাবে পড়ানো হয়, এমন ভাবে পড়া হয় যে ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক পরীক্ষা ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়ে আমরা ভাবতে থাকি আমরা আলেম এবং আল্লামা এবং মুহাদ্দিস হয়ে গেছি, কিছুই না, যদি না ভিতরে নূর পয়দা হল, কিছুই আমাদের নসিব হয় নাই যদি না এই বুখারী শরীফ পড়ার দ্বারা, মেশকাত শরীফ পড়ার দ্বারা, মুসলিম শরীফ পড়ার দ্বারা যে আল্লাহর ভয় না অন্তরে পয়দা হল, আখিরাতের ফিকির না অন্তরে পয়দা হল, আল্লাহর ভালোবাসা না অন্তরে পয়দা হল, আল্লাহ পাকের পূর্ণাঙ্গ আনুগত্য জীবনে আমি আনতে না পারলাম, তা আমার পড়ার কি আমার সার্থকতা হল। হ্যাঁ, বুখারী শরীফের শুরুতে প্রথম যে হাদিস আমি ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন সেটা হল ইন্নামাল আমাল বিন নিয়া, যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী উমরের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার দেখলাম যে মিম্বরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিম্বরের কথা উল্লেখ করছেন এজন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সকলের দৃষ্টি আকর্ষণের জন্য, সকলে এটা নেও গুরুত্বের সাথে নেও, ইন্নামাল আমাল বিন নিয়া, তোমাদের জীবনের প্রতিটি কর্মের মূল্যায়ন হবে নিয়তের উপরে ভিত্তি করে, নিয়ত তোমার কেমন ছিল, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, যে কাজটা তুমি করলা, হজ করতে গেছো এটা কি আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টির জন্য না এলাকায় আসার পরে হাজি সাহেব নামে পরিচিত হওয়ার জন্য? যদি এলাকায় আসার পর নিজে হাজি সাহেব নামে পরিচিত হওয়ার জন্য, সুখ্যাতি অর্জনের জন্য, আর নিজের নামের সঙ্গে হাজি সাহেব নাম লিখে প্রচার করার জন্য, হাজি দোকান নাম দেওয়ার জন্য, হ্যাঁ হাজি ফ্যাক্টরির নাম দেওয়ার জন্য এটা যদি হয়, তাহলে তো তুমি দুনিয়াতে দুনিয়া চাইছো, আল্লাহকে চাও নেই। কেয়ামতের ময়দানে ডাকা হবে এরকম লোকদেরকে, যারা আল্লাহর জন্য যে আমল করার ছিল সেটা করছে দুনিয়ার উদ্দেশ্যে। তো আল্লাহ পাক বলবেন যে তোমার তো এই সৎ তুমি করলে, এটা আমার জন্য না, তোমার নিজের জন্য করছো, এটা তো দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমার কাছে পাওয়ার কিছু নাই, যাও জাহান্নামে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর যে মানুষ হজ করে আল্লাহর জন্য, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর জন্য হজ করে, ওই তার হজ তার অতীত জীবনের সমস্ত গুনার একদম শেষ বিন্দু পর্যন্ত একদম নিশ্চিহ্ন করে তাকে পবিত্র বানায় দেয়। ইয়াদিম মানে একদম নিশ্চিহ্ন করে দেয় শেষ বিন্দু পর্যন্ত, গুনা বলতে আর কিছু থাকে না। এবং যখন মানুষ হজ কমপ্লিট করে, তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর মতো এই লোকটাকে আল্লাহ পাক এই হজের নূরের দ্বারা একদম নিষ্পাপ এবং আলোকদীপ্ত বানায় দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা সিরফ আল্লাহ সন্তুষ্টির জন্যই হজ করে, তার জন্য জান্নাত চূড়ান্ত হয়ে যায়, তার একমাত্র বিনিময় জান্নাত, তার জন্য জান্নাত একদম চূড়ান্ত হয়ে যায়। এই তো হজ, যে মানুষ আল্লাহর জন্য হজ করতে যায়, সে যখন তাওয়াফ করে, তাওয়াফের নামে সে আল্লাহ পাকের নূরের সাগরে ঢেউ খেলতে থাকে, নূরের সাগরের ভিতরে তরঙ্গায়িত হইতে থাকে। কাবার দিকে নজর করে, কাবা এক পাথরের, বাহ্যিকভাবে পাথরের ঘর, কিন্তু বাস্তবতা হলো কাবার হরদম তাজাল্লিমি ফাজুদ আজ ইখলাসাতি ইব্রাহিম বল, যে কাবার উপরে প্রতি মুহূর্তে আসমান থেকে বিষ্ণুমার নূর ও তাজাল্লি বর্ষিত হইতেই থাকে। যারা দিলওয়ালা খাটখাটি ইমানওয়ালা মানুষের মতো মানুষ, যারা মোমেনের মতো মোমেন, যারা তা আল্লাহ পাকের সেই নূরকে প্রত্যক্ষ করতে থাকে। ময়মনসিংহের এক বড় আলেম বুজুর্গ এবং শেখুল হাদিস, যার ইন্তেকাল হয়ে গেছে, আমার একান্ত বন্ধু মানুষ, উনি হজ করতে গেলেন। আমি তখন ওনারই প্রতিষ্ঠান যা আমি ইসলামিয়াতে শিক্ষকতা করতাম, হজ থেকে আসলেন, তো প্রাইভেসিতে আমাকে বললেন যে উফ কি দেখলাম, যে আমি যখন রাত্রিবেলা কাবায় যাইতাম তো আমি দেখতে থাকতাম যে আসমান থেকে একদম তাজা নূর ও তাজালি বর্ষণ হচ্ছে কাবার উপরে। আল্লাহ পাক জালা জালালু আমানা বলে সেই চক্ষু আমাদেরকে দান করে, সেই চক্ষু বানাতে হয়, সেই চক্ষু যদি পাইতে হয় বানাইতে হয়, তাহলে গীবত ত্যাগ করতে হবে, কুদৃষ্টি ত্যাগ করতে হবে, বে পর্দা ত্যাগ করতে হবে, হারাম খাওয়া ত্যাগ করতে হবে, সুদ ঘুষ ত্যাগ করতে হবে, গান বাদ্য ত্যাগ করতে হবে, লাগামহীন জীবন ত্যাগ করতে হবে, ইহুদি খ্রিস্টানদের জীবন ধারা মুসলমান হয়ে ফলো করা সেটাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ জীবনটাকে পূর্ণাঙ্গভাবে যে আল্লাহর অসন্তুষ্টির কাজগুলো থেকে, নাফরমানি থেকে এবং বেদাত কর্ম থেকে অন্তত পবিত্র করতে হবে জীবনটাকে, আর জুলুম করা যাবে না কারো প্রতি। অনেক মানুষ মাথায় পাগড়ি বাঁধে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ ছুটে না, এশরাকও ছুটে না, এবং দিনের খেদমত মেহনত হাজার করে, লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা দিন প্রাপ্ত হয়, কিন্তু তার জবান এখনো গীবত ত্যাগ করতে পারে নাই, এখনো তার আত্মা হিংসা থেকে মুক্ত হয়নি। প্রিয় বন্ধুরা, কি উপায় হবে এই মানুষটা কাল কিয়ামতের ময়দানে? কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের অসহায় ব্যক্তি যার কিছু নাই, কে যে যার জন্য মানলাহু সালা ও যাকাত ও সিয়াম ও কিয়াম, এই লোকটা নামাজওয়ালা, যাকাতওয়ালা, দান সদকাওয়ালা এবং রোজাওয়ালা, অসংখ্য নফল নামাজওয়ালা, নফল আমলওয়ালা, কিন্তু সে কিয়ামতের ময়দানে আসবে যখন ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাক দামা হাযা ওয়া যারাবা হাযা, এই লোকটা কিয়ামতের ময়দানে আসবে এই অবস্থায় যে তার বিরুদ্ধে এখন অভিযোগ উত্থাপিত হল, কি এই লোকটা অমুকের গালি দিছিল, অমুকের বিরুদ্ধে গীবত করছিল, অমুকের নামে মিথ্যা বলছিল, অপবাদ দিছিল, অমুকের মাল অমুকের ধন সম্পদ লুণ্ঠন করে খাইছিল, অন্যায় ভাবে আরাম ভাবে প্রতারণা করে হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্টলি হোক, যেভাবে হোক আরেকজনের মাল সে হরণ করছে, লুণ্ঠন করছে, এবং সে কারো কাউকে অত্যাচার করছে, কাউকে মারধর করছে ইত্যাদি বিভিন্ন রকমের অভিযোগ তার বিরুদ্ধে যখন উত্থাপিত হবে, আল্লাহর যে সকল বান্দীদের সঙ্গে দুরাচার দুর্ব্যবহার সে করছিল, কারো হক নষ্ট করছিল, এই হল সার কথা, অথবা কারো ইজ্জতে সামনে পিছনে আঘাত করছিল, এইসব অভিযোগ যখন উত্থাপিত হবে, পায়ু তাহাদা মিন হাসানাতি ওহাদা মিন হাসানাতিহি, এক একজনকেই ও যাদের বিরুদ্ধে যাদের পক্ষ থেকে এই সকল অভিযোগ উত্থাপিত হবে, মহান রব্বুল আলামিন এই লোকটার নেকিগুলো নিয়া নিয়া এক একজনকে দিতে থাকবেন। তোমার বিরুদ্ধে গীবত করছিল এই লোক, হ্যাঁ এতবার গীবত, চলো এতগুলো নেকি এই বাবদ তুমি নিয়ে যাও, ব্যাস তোমাকে থাপ্পড় দিয়েছিল এতগুলো নেকি এই বাবদ নিয়ে যাও, তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল এলো ওর এতগুলো নেকি তুমি নিয়ে যাও, ফরজের সওয়াব, ওয়াজিবের সওয়াব, সুন্নতের সওয়াব, নফলের সওয়াব, তাম দুনিয়ার নেক আমলের সওয়াব, এগুলো সব বিভিন্ন লোকদের মধ্যে বন্টন করতে থাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা ফানিয়াত হাসানাতুহু, যখন এইভাবে দিতে দিতে সে সবগুলো নেকি তার একদম শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত পাওনাদারদের পাওনা চুকানো সম্ভব হয় নাই, তখন ওই লোকগুলোর গুনাহ এর গর্দানে চাপায় দেওয়া হবে তার এই অভিযোগ থেকে তাকে মুক্ত করার জন্য, হ্যাঁ না, অর্থাৎ বিচার হচ্ছে এটা, বিচারপতির হাসরের ময়দানের বিচারপতির বিচার, বাস এরপরে এখন এই লোকের আর নেকি বলতে কিচ্ছু নাই, অতএব এরপরে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে আমরা এত অসতর্ক, অত অসাবধান, সাধারণ মুসলমান যারা দিন বুঝে না, হ্যাঁ কোরআন বুঝে না, মসজিদ বুঝে না এবং নেক আমল বুঝে না, তাদের কথা না হয় একটু পরেই বলেন, যারা দিনওয়ালা তাদের মধ্যে কয়জন লোক খুঁজে পাওয়া যাবে, 1,00,000 মানুষের মধ্যে কয়জন মানুষ পাওয়া যাবে যে নিজের এই জবান, যে জবানের দ্বারা কালেমা পড়ে, জিকির করে, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, সেই জবানটাকে এখন পর্যন্ত নাপাক বিষয়াদি থেকে, হ্যাঁ গর্হিত অভিশপ্ত বিষয়াদি থেকে মুক্ত করা সম্ভব হয়েছে, এরকম কয়জন নেক আমলওয়ালাকে পাবেন, দিনদার মানুষকে পাবেন, এরকম কয়জন তাহাজ্জুদওয়ালাকে পাবেন, ওই সকল মানুষ যারা লোকদেরকে হাজার হাজার লাখ লাখ লোকদেরকে উপদেশ দিতে থাকে ভালো হওয়ার জন্য, সে নিজের জবানটাকে ভালো করতে পারছে, চক্ষু দুটাকে ভালো করতে পারছে, আত্মাটাকে ভালো করতে পারছে, পবিত্র করতে পারছে, এইরকম মানুষ আমাদের দিনদারদের সমাজের মধ্যে মোট কয়জন পাওয়া যাবে, 1,00,000 মধ্যে কয়জন টিকবে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা তার সামনে নতজানু হয়ে বসতেন, এবং তিনি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, বিগত শতাব্দীর কামিল মুজাদ্দিদ ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় চক্ষুষ্মান দূরদর্শিতা সম্পন্ন মানুষ বলেন, আমি বিস্মিত, আশ্চর্যান্বিত হই, স্তম্ভিত হই যখন আমি দেখি যে আমার জমানার যারা দিনওয়ালা, ইমানওয়ালা, যারা দিনের কাণ্ডারি নামে পরিচিত, তাদের দস্তরখান এবং মজলিস এবং বৈঠক পর্যন্ত গীবত মুক্ত কখনো থাকে না। যে বিরিয়ানি পোলাওকে যেরকম মজা করে মানুষ খাইতে থাকে, অথবা খাবার শেষে ফিরনি দিলে যেরকম মানুষ উৎফুল্ল হয়, এরা গীবত করতে করতে এতটা উৎফুল্ল বোধ করে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ মহান রব্বুল আলামিন বলে যে ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনা থেকেও মারাত্মক বিষয়, কেন জিনা এমন এক অপরাধ, এটা জঘন্য গুনাহ ঘটে, এর জন্য কঠিন শাস্তি আছে, কিন্তু এই বান্দা যদি আল্লাহ ঠিকন মাপ চায় তো ডাইরেক্ট মাপ চাইলেও ডাইরেক্ট মাপ পেয়ে গেল, সরাসরি মাপ চাওয়া, সরাসরি মাপ পাওয়া, কারণ এটা আল্লাহ পাকের হক সে নষ্ট করছে, আল্লাহ পাকের যে মহান এক বিধানকে সে লঙ্ঘন করছে, সেজন্য তার এই বিষয়টা ডাইরেক্টলি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যুক্ত। কিন্তু গীবত যে করলো, আরেকজনের দোষ বর্ণনা করলো, গীবত মানে কারো অবাস্তব বিষয় তার উপর চাপায় দেওয়া না, তার যেটা বাস্তব দোষ, অপরাধ, অন্যায়, ত্রুটি, বিচ্যুতি, খারাপ কাজ, এগুলোকে তার পিছনে আলোচনা করা, এটার নামই গীবত, এটা সম্পূর্ণ হারাম শরীয়তে। অনেক ভদ্রলোক দিনদার লোক দিনের কাজে খুব অগ্রসর হওয়ার কারণে তো মনে করতে থাকা হয় যে আমি যেহেতু অনেক বেশি দিনওয়ালা, বড় আমলওয়ালা, আমি সকলে আমাকে ইজ্জতের নজরে দেখে, এই জন্য গীবত করলে আমার সমস্যা নেই। আর তাছাড়া আমার ন্যাক আমলের পরিমাণ এত ভারী, এই গীবত একটু এক আধ ফোঁটা হইল এই ন্যাক আমলের জট তুফান এই সব গীবতকে উড়িয়ে নিয়ে যাবে। অথচ পেয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছিলেন বুখারী শরীফের হাদিস, বদর যুদ্ধে কঠিন মুহূর্তে, ইসলামের বড় দুর্দিনে বড় কঠিন মুহূর্তে, বদর যুদ্ধের মতো অসহায়ত্বের, মুসলমানদের অসহায়ত্বের এই যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি যারা তোমরা, তো আমার তো মনে হয় কি লাল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদরিন ফাকালা ইফালু মা শাইতুম ফাইন্নি কদ গফরতু লাকুম। যেমন কঠিন মুহূর্তে তোমরা আল্লাহর জন্য এত উচ্চ ত্যাগ স্বীকার করেছ যে আমার মনে হচ্ছে রব্বুল আলামিন যেন তোমাদের দিকে তাকায় বলেই দিলেন যে তোমরা এখন যা খুশি করো, আমি তো তোমাদেরকে অগ্রিম ক্ষমা করে দিলাম, সব মাফ করে দিলাম। এতটা উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি, কিছু সাহাবি এক সাহাবির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট অভিযোগ করলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে কার ব্যাপারে বলো, তিনি তো বদর যুদ্ধে অংশগ্রহণকারী। মানে বদর যুদ্ধে অংশগ্রহণের বিষয়টা এত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন বিষয়, এত অতুলনীয় বিষয়, শুনতেছেন? কিন্তু সেই বুখারী শরীফের আরেকটা হাদিস, আবু মসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী, তিনি বলেন যে কুন্তু আজরিবে গোলাম আনলি, আমার একটা গোলামকে আমি মারতেছিলাম, ফাইজা সামিতু ইয়া আবা মসুদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, হঠাৎ আমি শুনি কি কিজন আমাকে আওয়াজ দিয়ে বলছেন যে হে আবু মসুদ, এই গোলামের উপর তুমি যতটা ক্ষমতা ধর, মহান আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা ধর। فالتفتت فاذا هو رسول الله صلى الله عليه وسلم, আমি পিছন ফিরে দেখি কি আরে ইনি স্বয়ং তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কাঁপতে থাকলাম, আমার আত্মা কাঁপলো, আমি নিজের অপরাধ বুঝলাম এবং তিনি বলেন যে আমি তাৎক্ষণিক বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৎক্ষণাৎ বললাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়া হুররুন লিওয়াজিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর জন্য তাকে আমি আজাদ করে দিলাম। মানে এই গোলাম ব্যথা পাইল, কষ্ট পাইল, এটা জুলুম হয়ে গেল, এখন আমি তাকে আজাদ করলাম এটার প্রতিকারের জন্য, যে সে তো আমার আজীবন গোলাম, এখন তো সে আমার কাছ থেকে মুক্ত হয়ে গেল, এই কারণে সে খুশি হয়ে আমাকে মাফ করে দিল। এই উদ্দেশ্যে তিনি মাফ করে সে আজাদ করে দিলেন, আল্লাহ রাজি হয়ে যান আর এই গোলাম রাজি হয়ে যায়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে লাউলাম তাফাল লালাফাহাত কান্নার, হে আবু মসুদ, এই বিষয়টার এই মুহূর্তে যদি তুমি প্রতিকার না করতে, সমাধান না করতে, এটা সুনিশ্চিত বিষয় জাহান্নামের আগুন তোমাকেও নিশ্চয়ই গ্রাস করত। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক, এর অর্থ কি দাঁড়ালো তাহলে, যে যত বড় মুজাদ্দিদ হোক আর যত বড় গাউসে আজম হোক অথবা যত বড় তাবেঈ কিংবা সাহাবী হোক না কেন, যদি কোনো বান্দার হক তার দ্বারা নষ্ট হয়, এটা আল্লাহ পাক ক্ষমা না করলে ক্ষমা কোশ্চিন গেল হবে না, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে কোশ্চিন গেল সেটার ক্ষমা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে আমাদের সমাজে যে কোশ্চেন, যে কোন মুসলমান কি এই কথা বলতে সাহস পাবে যে আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ যে আজকে ঘুম থেকে জাগার পরে ভোরবেলা আর ফের রাত্রিবেলা শোয়া পর্যন্ত এই বিগত দিনটা আমার একবারের জন্য আমি গীবত করিনি, আমি ঘুম থেকে জাগার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি গীবত করব না, আমি ভিন নারীর প্রতি নজর করব না, আমি কাউকে গালি দিব না, অনর্থক বেহুদা কোনো খারাপ ভাষা আমি ব্যবহার করব না, আমার চক্ষু দুটোকে আমি কলুষিত করব না, আমার জবানটাকে আমি কলুষিত করব না, কোন খারাপ বিষয় আমি ভাবব না, কারোর বিরুদ্ধে হিংসা করব না, অহংকার করব না, দুর্ব্যবহার করব না, চক্রান্ত ষড়যন্ত্র করব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মুসলমানদেরকে এইভাবে তৈরি করতে যে ফেরেশতারা যেন তাদেরকে দেখে ঈর্ষা করেন, ওহো মানুষ হয়ে এমন চমৎকার হওয়া সম্ভব? কি কথা বুঝুন না, ফেরেশতাদেরকে ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো আমার খলিফা তৈরি করব, ফেরেশতারা বললেন যে আতাজালু ফিয়া মান ইউসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমা, যে আপনি এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যাদের মধ্যে খুন খারাপিকারী বিশৃঙ্খলাকারী হতে হবে। তা আল্লাহ পাক জাল্লা জালালু উত্তরে বললেন যে তোমাদের খবর নাই যে খবর আমার আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এই বিষয়টা এমন ভাবে আল্লাহ পাক সেখানে পেশ করছেন যেটা শোনার পরে আমাদের প্রতিটি মানুষের এটা অনুভূতি জাগ্রত হওয়া উচিত। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক গর্ব করে বললেন আমি যে বিষয়টা জানি তোমাদের জানা নাই, তোমাদের খবর নাই। সে বিষয়টা কি চুরি করা, সে বিষয়টা ডাকাতি করা, সে বিষয়টা মিথ্যা বলা, সে বিষয়টা জুলুম করা, সে বিষয়টা গীবত করা, যে এরা গীবত করতে থাকবে যে সেজন্য এদেরকে তৈরি করতেছি। এই বিষয়টা কি বিষয়টা? সেটা যে সেই বিষয়টা হচ্ছে যে তোমরা ফেরেশতারা খালি ভালো কাজ বুঝো, এই মানুষ খারাপও বুঝবে ভালোও বুঝবে, কিন্তু আমি আল্লাহ সন্তুষ্টির স্বার্থে সব খারাপ বাদ দিয়ে সব অন্যায় বাদ দিয়ে শুধু ভালোটাই করবে। এভাবে তোমরা তোমাদের ফেরেশতার চেয়েও উর্ধ্বের মর্তবা সম্পন্ন তারা এক একজন হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজ মালায়েক বাহারাদার ইওয়াজ বাহায় নিজাম বৌজারাজ হাজে বাহায় তাজ মালায়েক বৌজারি। এজন্য কোন বুজুর্গ বলছেন কোরআন সুন্নার এক নির্যাস, সে মানুষ তুমি চাইলে পশুরও অদম হইতে পারো, চাইলে ফেরেশতারও উর্ধে উঠতে পারো, তোমার পশুত্বপূর্ণ এই চিন্তা চেতনা চরিত্রগুলো বর্জন করে পরিহার করে দিন রাত তুমি চলো, তাহলে নিঃসন্দেহে ফেরেশতার চেয়ে উর্ধে তুমি উঠবেই। তাফসীরের কিতাব, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাজারি মাজারি আরবি তাফসীর গ্রন্থ, এর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি যিনি তাফসীরের লেখক, বিরাট বড় আলেম মুহাদ্দিস ফকিহ মুফাসসির, তিনি লিখছেন যে সাধারণ নেককার মুসলমান যাদের জীবনটা গুনামুক্ত অন্যায়মুক্ত তারা সাধারণ ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। আর আল্লাহ পাকের ওই সকল বিশিষ্ট বান্দা যারা ঈমান আর আমলের ক্ষেত্রে অনেক উচ্চে উঠে গেছেন তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। তা আমরা মানুষ হয়ে সে পথে হাঁটতে পারলে আমাদের জন্য কতটা সৌভাগ্যের বিষয় হবে, জীবনের কত বড় সফলতা আমাদের অর্জন হবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন বান্দারা আমার তোমাদের জীবনে শান্তি সম্মান মর্যাদা সফলতা আসবে আমার নামের দ্বারা, আমার জিকিরের দ্বারা, আমার বন্দীগীর দ্বারা, আমার আনুগত্যের দ্বারা, আমার কথার উপর অটল থাকার দ্বারা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুব্বু দুনিয়া রাস কুল্লি খাতিয়া, যে দুনিয়ার মোহ তাকে গ্রাস করে তো তাম দুনিয়ার পাপ তাকে গ্রাস করতে থাকে। এই জন্য ভিতর থেকে যে দুনিয়ার মোহটাকে দূর করাছে, এই সম্মানের মোহ দুনিয়া, স্বার্থের মোহ দুনিয়া এবং সম্পদের মোহ দুনিয়া। মোহ মানে যে শরীয়তের বিধানের তোয়াক্কা নেই, আল্লাহর মর্জি অমর্জির তোয়াক্কা নেই, এটা আমার করতে হবে, এটাকে বলে মোহ। এটা হারাম, এটা একদম সোজা জাহান্নামে নিয়ে পৌঁছায় দেয় মানুষদেরকে। আল্লাহ আমাদের তৌফিক দেন অন্তরাত্মার জীবনকে আমরা এই সকল হারাম বিষয় থেকে, হারাম চরিত্র থেকে, হারাম রাস্তা থেকে সম্পূর্ণ মুক্ত, পবিত্র এবং নূরান্বিত করতে পারি। মুক্তসর দোয়া করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا وارحمنا، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار. হে আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের গুনামুক্ত জীবন দান করেন, জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করেন, জাহান্নামের সমস্ত কার্যকলাপ ত্যাগ করার তৌফিক দান করেন, সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করেন, কামেল ঈমান আমাদেরকে নসিব করেন, নূর ভরা অন্তরাত্মার জীবন আমাদেরকে দান করেন, আপনার ভয়ওয়ালা রসুল সাল্লাহ আলাইসলামের সুন্নতের নূরওয়ালা জীবন আপনি আমাদের সকলকে নসিব করেন, সব রকমের গুণা ত্যাগ করার, সব অন্যায় ত্যাগ করার, সব খারাপ ব্যবহার ত্যাগ করার আমাদেরকে তৌফিক দান করে। ভাই আল্লাহ আপনি যেরকম সুন্দর বান্দা দেখতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সুন্দর উম্মত গঠন করতে চাইছিলেন সেরকম সুন্দর আপনি নিজ কর্মে আমাদের বানায় দেন, হিম্মত দেন আমরা সেরকম ভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, করতে পারি। ভাই আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন, আমাদেরকে ছেড়ে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করেন, তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। আমাদের এক হাজী সাহেব, আমি সফরে ছিলাম যে সময় আমাদের এক মুসল্লি হাজী মতিউর রহমান সাহেব ইন্তেকাল করে গেছেন, আল্লাহ এই মানুষটাকে আমাদের এই দোষকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ তার জন্য মাগফিরাতের ফয়সালা করেন, আয় আল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন, তার উত্তরসূরি যারা তার স্ত্রী সন্তানাদি আপনজন সকলকে সবরে জামিল সুন্দরভাবে আপনার খুশি মোতাবেক ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আপনি তাদের অভিভাবকত্ব এবং তত্ত্বাবধানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তাদেরকে দুজাহানের সুখী এবং সম্মানিত এবং সফল কাম করেন, আমাদের সব সব নেক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল এবং সব পরিসারি থেকে নাজাত দেন, সব মুশকিল আসান করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমানরা যেখানে জিন্দা আছে মুসলমানের প্রতি আপনি রহমত নাজিল করেন। আল্লাহ দিনের যতটুকু দিনের খেদমত মেহনত হচ্ছে আপনি কবুল করেন। যারা এই দিনের খেদমতে যুক্ত তাদের জীবনে কর্মে আমল যা ভুল ত্রুটি হচ্ছে নিজ দয়া মাফ করে দেন। আমাদের সকলকে সংশোধিত হয়ে সুন্দরভাবে দিনের আমল দিনের কাজ দিনে জিন্দগি বানানোর আমাদের তৌফিক দান করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে হে দয়াবান হে মেহরবান ইয়া আরহামুর রাহিমিন আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جنو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।